27 জানুয়ারি 2017। তরজমানে কাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল ওলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাত হুমের ইসলাহে তাবলিগের উপরে যুগান্তকারী বয়ান, যা প্রত্যেকেই বারবার শোনার মতো এবং অন্যকেও শোনানোর মতো।
একুশে জানুয়ারি 2017 রাত 2:57 দেখা, মুন্সিগঞ্জ হতে ঢাকা ফেরার পথে।
ফুলের ঘ্রাণে শুকি আমি,
পুরছে না খো কত Whoa. মাশাআল্লাহ 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 ওয়াহ
জিকির শঙ্কী হৃদয় ফুল ফুলিতে প্রিয় নবীর তাওয়াজ্জুহের খুশবুতে গন্ধ শঙ্কী হৃদয় ফুল ফুলিতে মনে হয় যাচ্ছে আমায় মদিনা তাহা শুনিনা মনে হয় যাচ্ছে আমায় মদিনা রুহে শুনি কানে তাহা শুনিনা অনেক সময় আমি আমায় চিনি না সত্যিকারে সেই আমি এই আমি না অনেক সময় আমি আমায় চিনি না সত্যিকারে সেই আমি এই আমি না শিরায় শিরায় মহাপথের এই আল্লাহ পাকু রসুল্লাহ স্নেহতা শিরায় শিরায় মহাপথের এই আল্লাহ পাকু রসুল্লাহ স্নেহতা রসুল্লাহ স্নেহতা মনে হয় যাচ্ছে আমায় মদিনা রুহে শুনি কানে তাহা শুনিনা ডাক আসিলে ওই মদিনার ভোগ হতে জেগে ওঠে মন জগতের ঘুম হতে ডাক আসিলে ওই মদিনার ভোগ হতে জেগে ওঠে মন জগতের ঘুম হতে কারো দোয়া কারো নজর পেয়েছি তবেই তোমার পথে আমি হেঁটেছি কারো দোয়া কারো নজর পেয়েছি তবেই তোমার পথে আমি হেঁটেছি শৈশব হতে আউলিয়াদের স্নেহাশীষ আল্লাহ পানি তাহাই বুঝি মুলকাশীষ শৈশব হতে আউলিয়াদের স্নেহাশীষ আল্লাহ পানি তাহাই বুঝি মুলকাশীষ আল্লাহ পানি তাহাই বুঝি পৌঁছে দাও গো জলদি আমায় মদিনা পারে নাও আমায় ওই জলওয়াগা পৌঁছে দাও গো জলদি আমায় মদিনা পারে পারে নাও পৌঁছে দাও গো জলদি আমায় মদিনা বারে বারে নাও আমায় ওই জলওয়াগায় মনে হয় যাচ্ছে আমায় মদিনা রুহে শুনি কানে তাহা শুনিনা আকাশে ওই মদিনার ভোগ হতে জেগে ওঠে মন জগতের ঘুম হতে মনে হয় ডাকছে আমায় মদিনা রুহে শুনি কানে তাহা শুনিনা রুহে শুনি কানে তাহা শুনিনা রুহে শুনি কালে তাহা শুনি না, রুহে শুনি কানে তাহা শুনি না।
আরো শোনা হয়ে বাহ এক কবিতা এসা যে মনে হয় যে কয়েক লক্ষ আসান দিলে কবিতা শোনা হয়ে গেছে। আল্লাহ পাবেন মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মোহাম্মদ খুব দেন, রসুল্লাহ সাল্লাহ আসলাম মোহাম্মদ খুব দেন। আমার শেখ আমার মুর্শিদ রহমতুল্লাহ মুরলিসে আল্লাহর মোহাম্মতের আশার খুব পড়া হইত এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম মোহাম্মতের আশার মদিনা শরীফের মোহাম্মতের আশার খুব পড়া হইত অনেক অনেক। এবং হলুদওয়ার রহমুল্লাহ বলতেন তোমরা এখানে শুনতেছো আমিও এরকম আমার আমার আকাবের মজলিসে এরকম আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম মোহাম্মতের আশার বহুত শুনছি। আমাদের আকাবের এটা রুহের রুচি ছিল, আকাবের রুহের রুচি। উজ্জাদুল ইসলাম মার কাসেম মানতুল্লাহ আল্লাহর মোহাম্মত বহুত আশার আছে। হ্যাঁ হজরত মাওনা থানবী নবরুল্লাহ তালা আমার কথা মজলিসে পড়া হইত। আমার শেখ রহমতুল্লাহ আলাই এশিয়ার সমকালীন সবচেয়ে বড় মহাদেশ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমাদের সামনে জিজ্ঞাসা করছিলেন যে হ্যাঁ আপনি কি হযরত খাজা সাহেবকে দেখছিলেন, খাজা আজিজুল্লাহ সাহেব মরজুরকে দেখছিলেন? হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি হাসলেন, মুস্কি হাসলেন এবং খুব বললেন যে খুব দেখছি আমি, এবং আমি দেখছি যে খাজা সাহেব হাকিমুল মতলে মজলিসে মস্ত হয়ে হয়ে নেশা বিভোর হয়ে আশার পড়তে থাকতেন, পুরা মজমা নেশাগ্রস্ত হয়ে শুনতে থাকতেন। হ্যাঁ গদ্য হোক কিংবা পদ্য আল্লাহর মোহাম্মত সবটাই আল্লাহর মোহাম্মত, আল্লাহর বন্দিগি সবটাই আল্লাহর বন্দিগি। সাহাবায়ে কেরামের ভিতরে অনেক কবি ছিলেন, বড় বড় সাহিত্যিক ছিলেন। এজন্য যে সকল মানুষরা কবিতাকে শরীয়তের খেলাফ সুন্নতের খেলাফ মনে করে তাদের সহি এলেম নাই, দিন সম্পর্কে সহি এলেম নাই। হ্যাঁ দিন এই জন্যই ওলামায় দিন থেকে নেওয়া চাই, যারা সহিভাবে কোরআন সুন্নার এলম যাদের কাছে আল্লাহ পাক দান করছেন। হ্যাঁ এবং শুধু আলেম হওয়া যথেষ্ট না, আলেম হওয়ার সঙ্গে কোন কামেল আল্লাহওয়ালার হাতে তরবিয়ত প্রাপ্ত হওয়া জরুরি। হ্যাঁ খালি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ফর্মুলা মুখস্ত করলো, কোন ইঞ্জিনিয়ারের কাছে সে ডাইরেক্টলি এরকম যে নিজের হাতে কলমে শিখে নেই, সে অ্যাক্সিডেন্ট করবে, সে অ্যাক্সিডেন্ট করবে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডুবাবে সব, বিল্ডিং একটা বানাইছে নারায়ণগঞ্জে পাঁচতলা না ছয়তলা, কয়েকদিন পরে পুরা বিল্ডিং উপর হয়ে পড়ে গেছে, বানাইছে তো ইঞ্জিনিয়ার হলো কি? হ্যাঁ না এরকম ডাক্তার হওয়া যথেষ্ট না, খালি মুখস্থ ডাক্তার বিদ্যা মুখস্থ আছে কিন্তু প্র্যাকটিস নাই, অর্থাৎ কোন থিওরিটিক্যাল জ্ঞান যথেষ্ট না, প্র্যাকটিক্যাল ভাবে সেটা না শিখলে, হ্যাঁ যেটাকে অনুশীলন বলে। হ্যাঁ তো ডাক্তাররা MBBS করার পরে কত কষ্ট করে ওনারা পড়েন, MBBS পর্যন্ত পড়তে যান কি পর্যন্ত লাগেন, তারপরে আবার ইন্টার্নি করতে হয় দীর্ঘদিন, যে পুরানো অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে ইন্টার্নি, এক এক রোগীর পাশে গিয়ে কি রোগ কি ব্যাপার এই রোগ এই সমস্যা ফের ওইটা নিয়ে প্রফেসর আলোচনা করতে থাকেন, পুরানা ঝানু প্রফেসর আলোচনা করেন বলেন বুঝান দেখান হাতে কলমে শিখান, ফের ওই মানুষগুলো ভালো ডাক্তার হয়। অনুরূপভাবে খালি কোরআন হাদিসের এলেম যারা পড়ে শুনতেছেন আপনারা, এগুলোকে বক্তৃতা মনে করেন আপনারা নাকি? আমার বক্তৃতা করার অভ্যাস নেই আলহামদুলিল্লাহ, আমি বক্তৃতা করার জন্য ঘুরি না, সারা দেশ দুনিয়া যতটুকু ঘোরার তৌফিক হচ্ছে এটা না যে বক্তৃতা করতেছে। আকামের উম্মত যে দিন পেশ করে গেছে সেটা আল্লাহর বান্দাদের নিকট পৌঁছানোর চেষ্টা করতেছি আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ পানি যাও এক আলেম, শুনতেছেন আপনারা? হ্যাঁ, এক বড় আলেম মানুষ বুখারি শরীফ পড়ান এবং ভারতের দারুল দেওবন্দ থেকে দাওরে হাদিস পড়ে আসছেন এবং বড় মুফতি সাহেব, অনেক বড় মাওলানা। তো ওনারা আমি দীর্ঘদিন দেখলাম যে বারবার দেখলাম যে মসজিদে উনি ঢুকেন যে তো ওনার ডান হাতে জুতা ডান হাতে নেওয়া সুন্নত না বাম হাতে নেওয়া সুন্নত? বাম হাতে নেওয়া সুন্নত না, জুতা নেন উনি আরামসে একদম সবসময় ডান হাতে, বারবার আমি দেখলাম। এরপরে উনি মসজিদে ঢুকেন হামেশাই বাম পা দিয়া, আগে বাম পা ভিতরে দেন নাউজুবিল্লাহ তাআলা আনজাল, মসজিদে প্রথম ডান পা রাখা চায় না বাম পা, তো ইনি হামেশা এই বাম পা দিয়ে ঢুকেন। আলেমদের ভুল ত্রুটি দেখলে দেখেন একটা ভুল, এটা একশো ভুল তো না। তো আলেম মানুষ তো তার তো এলমের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা চাই। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ওলামা, তোমাদের এলমকে শ্রদ্ধা করি আমি গভীরভাবে, কিন্তু যতক্ষণ না কোনো কামের আল্লাহ বলার হাতে নিজেকে ন্যস্ত করবা, নিজেকে তরবিয়ত নিজের তরবিয়ত করাবা, ততক্ষণ পর্যন্ত ইনসানিয়ত নসিব হবে না, আল্লাহ বলার জিন্দগি নসিব হবে না। তো আমাদের বুজুর্গানের এই তরবিয়ত দেখছিলাম যে কোনো আলেমকে এই ডাইরেক্টলি এরকম সরম দিয়া সংশোধন না করা চাই, বরং তাকে মুনাসিবভাবে তার সম্মান রক্ষা করে কিভাবে বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করা যায় সে চেষ্টা করা উচিত। পরে আমি ওই মুফতি সাহেব যে উনি যেখানে প্রধান মুফতি, তো সেখানে আমি একদিন হাজির হইলাম ইচ্ছাকৃতভাবে। তো গিয়া উনি আমাকে চেনে না, আমি ওনাকে চিনি, উনি আমাকে মহব্বত করে না, আমি ওনাকে মহব্বত করি, এবং উনি আমাকে সম্মান করে না, আমি ওনাকে সম্মান করি, আলহামদুলিল্লাহ। বড় মুফতি, আমার থেকে বয়স তো অনেক বেশি। যাই হোক, তা আমি গেলাম, গিয়া ওনার এই দারুল ইফতাতে হাজির হইলাম, যেখান থেকে ফতোয়া জারি হয় হাজির হইলাম। তো গিয়া বসলাম, ভি মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মুফতি সাহেব, একটা মশলা আলোচনা করতে চাচ্ছিলাম যে কি এটা আপনার থেকে, আপনাদের থেকে জানলে তখন আমাদের কিনান হয়ে যায়, যে সেটা হলো যে জুতা কি মুক্তি সাহেব কি বাম হাতে না মানে ডান হাতে? কারণ মারণ এই মশলা আপনি জানেন না, জুতা তো ডান হাতে নিবে কেন, জুতা তো বাম হাতে নিবে, জুতা বাম হাতে নেওয়ার জন্য তো আপনি মারণা এই মশলাও জানেন না, কিরকম কথা কোন। তো বললাম মানে যদি কেউ ডান হাতে নিল তো ফের কি এটা, আরে শূন্য তো খেলাপ তো এটা কেন নেবে? বললাম কিছু লোকে এরকম হয়তো উল্টা পাল্টা করে ফেলে, তাদেরকে এটা বলা কিনা যে এটা ঠিক হচ্ছে না, আমরা অবশ্যই বলতে হবে শূন্য তো শূন্য কি। এই ঘটনায় ঘটতেছে যে এই ঘটনা ঘটায় মান ছিল তখন এটা জোহরের পূর্বক্ষণে, জোহরের নামাজে ওনার দারুল ইফতার সামনেই মাঠ, মাঠের ওই পারে বিশাল মসজিদ, এখানে জোহর নামাজ উনিও পড়বেন আমিও পড়ব। তো ভাবলাম যে এই সময়টা একটু ওনার সুযোগ আছে, আমারও সুযোগ হয়েছে। তো যাই হোক, পরে উনি বললেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মন্ত্রী সাহেব, যে মসজিদের ডান পা দিয়া ঢুকে না বাম? আরে আপনি এক এক কথা বলেন, মসজিদের বাম পা দিয়ে কেন ঢুকবে, ডান পাও দিয়া ঢুকবে, ডান পাও তো আগে দিবে এটা শূন্য, যদি বাম পা দিয়া ঢুকবে হ্যাঁ এটা তো খেলাফ শূন্য কেন করবে? জাজাকাল্লাহ। এখন আপনার উদ্ধৃতি দিয়ে আমি বলতে পারবো যে মুফতি সাহেব এরকম শক্তভাবে বলছেন এটা এটা খেলাফ শূন্য। তো চলেন মসজিদে যাই, চলেন। তো যাইতেছে, উনি আগে আগে যাইতেছেন, আমি ইচ্ছা করে একটু পিছে পিছে হাঁটতেছি, বস মসজিদের সামনে গিয়ে জুতা খুলে ডান হাতে, সামনে গিয়ে জুতা খুলে কোন হাতে নিয়েছেন? আমার সামনে একদম ডাইরেক্ট ডান হাতে। এরপরে খুব তাড়াহুড়া করে হাঁটেন উনি, মানুষও উঁচু লম্বা, হাঁটেনও খুব তাড়াতাড়ি, ওনার পিছনে হাইটে কুলান দেয় না, বস গিয়ে বাম পা দিয়ে মসজিদে ঢুকে গেলেন। এই সমস্যাটা কেন হল? তোমার উত্তর আর লোক ছিল না, কবে আসছো তুমি এখানে? হ্যাঁ সাহসাব হয়ে গেছো আইসে, এখানে কিছুদিন আসো, ফের জবান সহজে খুলবা না, বাচ্চারা প্রথম চুপ থাকে, জবান বন্ধ থাকে, ফের শুনতে শুনতে অনেক জমানা শোনার পরে ফের একদিন আল্লাহ ওদের জবান খুলে দেন। হ্যাঁ, এটা আল্লাহ ট্রেনিং দেন যে এরকম শিশুর মতো চুপ থাকা শিখো, যেখানে দিন শিখতে যাও আগে চুপ থাকো, নীরব থাকো, ফের এক জমানা আল্লাহ জবান খুলে দেবেন। প্রথমে জবান খুলে দেওয়া এ লোককে নষ্ট করার ব্যবস্থা করা, শুদ্ধ হওয়ার আগে দিক বেদিক চিনার আগে, হ্যাঁ না, পূর্ব দিক পশ্চিম দিক চিনার আগে তারে সবকিছু শিখিয়ে দিলে পূর্ব দিকে ফিরে নামাজ আরম্ভ করে দিবে। কি কথা বুঝো না, এটা কোন ইসলামী তরিকা না, এই সুন্নত তরিকাটা না যে পহেলা নম্বরে বক্তা বানানো, পহেলা নম্বরে দিন শিখাও, দিন তার মধ্যে পয়দা হলে ফের আল্লাহ পাক জবান খুলবেন, তো তার জবান থেকে দিনই বাইর হবে। আর যখন ভিতরে আছে সব গোবর, জবান খুলে দেবা, জবান থেকে সব গোবরই বাইর হবে। কি কথা বুঝো না, আহা কি যে তরিকা, আল্লাহ পাক আমাদের বুঝ দান করে। তুমি কেন ঝামের কথা বললা, কথা বললে সব গোলমাল করে ফেলছ, হ্যাঁ একদম তাড়াতাড়ি করে আগে এসে বসে গেছো, অথচ বেউসুলি করো, এত লোক এখানে বসে আছে, তুমি একলাই বক্তৃতা করার কি জন্য দরকার হয়েছে তোমার? হ্যাঁ, তো এই অবস্থা কেন হল, যে ওনার এলেম তো আছে কিন্তু আমল নাই। কেন? আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন আল্লাহ ওয়ালার সোহবত আর তরবিয়ত যার নসিব না হয় তার এলম আমলের মধ্যে এরকম বেদনাদায়ক দূরত্ব থাকে। এলম এক জায়গায়, আমল এক জায়গায়, দুইটার মধ্যে সাক্ষাৎ হয় না, এলম আর আমলের মধ্যে পরস্পরের সাক্ষাৎ নেই। আমল আমল ওরা ঘুরতেছেন, এলম ওয়ালা খালি এলম নিয়ে ঘুরতেছেন। এই মানুষকে শুদ্ধ করবে কে? যে বুখারী শরীফ পড়ান, যিনি ফতোয়া স্বামী থেকে, ফতোয়া আলমগীর থেকে বড় বড় ফতোয়ার কিতাব খুলে, উর্দু কিতাব না, ডাইরেক্ট আরবি ফতোয়ার কিতাব খুলে ফতোয়া দেন, এত বড় আলেমের যে এক্সিডেন্ট, এটাকে সংশোধন করবে কে? হ্যাঁ, এ কোন এরকম বিজ্ঞ আলেমে দিন এবং সে আল্লাহর বলি যার সামনে লোক মাথা নত করতে বাধ্য, তার সামনে গিয়ে নিজেকে ন্যস্ত করলে তিনি ধরায় দিবেন আপনার ভুল হচ্ছে এটা ঠিক করেন, আর না হলে যে কেউ বললো তো উনি মানবেন না, লাগবে ঝগড়া। কি কথা বুঝুন কি না, হ্যাঁ, যে এই লাগবে ঝগড়া, এটার এক দলিল শুনেন, এক প্রমাণ। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমাদের আকাবের দিন শিক্ষা দিচ্ছেন যে হাত বান্ধা দাঁড়ানো এটা শুধু আল্লাহ পাকের দরবারের রাজক, কথা বুঝেন না, এটা শুধু আল্লাহ পাকের দরবারের রাজক, কোন জায়গাতে হাত বান্ধা দাঁড়ানো এটা সুন্নত না, সুন্নতের খেলাফ, কোন জায়গায় হাত বান্ধা দাঁড়াবে না। যখন নামাজে দাঁড়াবে এটা আল্লাহ পাকের স্পেশাল দরবার, এখানে হাত বান্ধা দাঁড়াবে। একামত শুরু হচ্ছে এখন, সকলকে সতর্ক করা হচ্ছে এবং অ্যাটেনশন তৈরি হচ্ছে যে এখন আল্লাহ পাকের দরবার শুরু হচ্ছে, সকলে রেডি হো। কি কথা বলুন, এই একামত দেওয়া মানে প্রস্তুতি নাও, ইমাম সাহেব আল্লাহ আকবর বললে দরবার স্টার্ট, এই সময় থেকে আর কোনো কথা বলা যাবে না, কিচ্ছু করা যাবে না, জায়েজ কেমন না জায়েজ হয়ে যাবে, সব জায়েজ কাজ না জায়েজ হয় কিনা, খাওয়া যাবে না, পান করা যাবে না, কথা বলা যাবে না, হ্যাঁ উল্টার দিকে ঘুরা যাবে না, যা আগে বৈধ ছিল সব এখন নামাজের মধ্যে অবৈধ। এটা হলো স্পেশাল দরবার, আল্লাপাকের খাস দরবার। তখন যখন বন্দা আল্লাহ আকবর বলে দাঁড়া, আল্লাপাক বিলকুল সামনে, বন্দার একদম সামনে, এজন্য এই সময় আর কোনো কথা না বলা, সমস্ত বাদশার সামনে কোন কথা বলা যাবে না, খাওয়া দাওয়া কোনো কাজ করা যাবে না, সব মন্তব্য শুধু আল্লাহ পাকের গুণগান এখন মশগুল থাকতে হবে। আপনি ভালো, ওহ আপনি কত বড়, আপনি বড় আজমতওয়ালা, আপনি পবিত্র, আপনার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমি আপনার কথাই মানব, এর বাইরে যাব না, আমি একদম কথা দিলাম, পাক্কা পাক্কা, এইসব এখন আল্লাহকে নিয়ে পুরা ব্যস্ততা, আর কোনো কাজই নেই। কি কথা বলেননি, হ্যাঁ, তো কোন আলেম দিন আল্লাহ ওয়ালার সঙ্গে এরকম সম্পর্ক করলে তখন এই বুঝ নসিব হয়, বুদ্ধি নসিব হয়, জ্ঞান নসিব হয়, এটা নাই তো ফের যে কোনো মানুষ ধরা দিলে তো তখন ঝগড়া লাগবে। এই গ্যান্ডারিয়ার বড় মসজিদ আছে না একটা, এখানে এই মসজিদে আমার এক পীর ভাই ওই মহল্লার বড় প্রভাবশালী এক হাজি সাহেব, উনি ওখানে নামাজ পড়তে গেছেন, ওখানের রিটায়ার পার্সন একজন, অনেক বড় ধরনের সরকারি কর্মকর্তা, উনি পাশাপাশি দাঁড়াইছেন, ওই লোক একামতের সময় হাত হাত এভাবে বাইন্ধে দাঁড়াইছে। তো বুজুর্গানের দিন বলছেন, হযরত মাওলানা সাহাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন বারবার, একামতের সময় হাত বাঁধবা না, হাত খোলা থাকবে নিচের দিকে, যখন আল্লাহ আকবর বলো এখন হাত বন্ধ, দরবার শুরু হয়ে গেছে, এবার হাত বন্ধ, সামনে আদবের সাথে দাঁড়া, এখন ফুল আদব, হ্যাঁ না, কমপ্লিট আদবের সঙ্গে দাঁড়া। এই তো পাশের যে ভদ্রলোক ওই ওইখানে মহল্লা ওই এলাকায় ভীষণ প্রভাবশালী পুরানো সরকারি বড় মাপের কর্মকর্তা, উনি পাশে দাঁড়াইছেন, তো উনি একামতের সময় হাত বাঁধছেন, তো আমার পীর ভাই বেচারা ইন্তেকাল হয়ে গেছে, উনি ধৈর্য হাতটা এইভাবে ছাড়াই দিচ্ছেন, দেখছেন যে আমার সাহেব রহমতুল্লাহ আলী কিরকম পাশে কেউ এরকম করলে হাত ছাড়াই দিতেছেন, ইনিও হাত ছাড়াই দিচ্ছেন, আর ইনি ভীষণ, হ্যাঁ আপনি কে, আপনি এরকম করলেন কেন, ভীষণ রাগারাগি শুরু করে দিচ্ছেন নামাজের খাতারের মধ্যে। ইমাম সাহেব মুরব্বী মানুষ ছিলেন, মাওলানা মেহরাজ সাহেব হুজুর ভালো আলেম এবং বুজুর্গ মানুষ, উনি পুরানা ইমাম খতিব, উনি পরে রাখেন, আমি বিষয়টা পরে বলেছি, নামাজ পড়তে দেন, আল্লাহ নামাজ পড়লেন, পরে বললেন যে ইনি এক বড় মানুষ, বড় ব্যবসায়ী, আমার হজরতের মুরিদ, তো উনি হজরত থেকে শিখছেন যে একামতের সময় হাত বাঁধতে নাই, তো সেজন্য ওই উনি আপনাকে বলছেন আর কি, একটু আরেকটু বুঝে বললে ভালো ছিল, পরে এই সময় বলাতে আপনি একটু আনেজি ফিল করছেন, আপনি মনে কিছু নিয়েন না, মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, মাইন্ড যাই হোক, তো মাইন্ডের চেঞ্জিং এর চেষ্টা করছেন উনি, যাই হোক। আচ্ছা, এর পরের থেকে ওই ইমাম সাহেব বলেন যে ওই লোক যখনই একামত আরম্ভ হইত আসলেই সাবেক অভ্যাস মতো হাত বাইন্ধে দাঁড়াইছে, আবার হাত ছাড়িয়ে দেয়, এই আবার ওই আবার হাত ছুড়ায়, নিজেরটা নিজেই একবার বাঁধে একবার ছুড়ায়, একবার বাঁধে একবার ছুড়ায়, অভ্যাস হয়ে গেছে। তো এই যে লোকটা ধরে দিলেন, তিনি এক মুরব্বী, দেখতেও চেহারা ভরা একদম সুন্নত মোতাবেক দাঁড়ি, আরে আর নাম বললে সমস্যা কি, হাজি আফসার উদ্দিন ডালি স্যার, আল্লাহ পাক উনাকে জান্নাতে বড় মাকাম দান করে, কথা বুঝেন নাই, হ্যাঁ দেখতে শুনতেও সেরকম লাগতো, যেরকম স্বাস্থ্য শরীর সেরকম সুন্দর চেহারা, দাঁড়িও আল্লাহ রহমতে মাশাআল্লাহ বিপুল পরিমাণে, একদম পুরো গাল ভর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারো গাল যদি বড় হয় দাঁড়িয়ে বিপুল হয়, সেই লোকের রাজা রাজা লাগে, একদম মনে হয় যে এক রাজা বাদশাহ আসছে, এত জবরদস্ত সুন্দর দাঁড়ি ছিল ওনার। এই লোকটা তো এই ভদ্র লোক, শিক্ষিত লোক এবং বড় পাওয়ারফুল লোক, প্রভাবশালী লোক, দেখতে শুনতে পয়লা নজরে বোঝা যায় বড় মানুষ, তারপরে ওই লোক মানতে পারলেন না, কেন, কারণ তাকে মানার সিদ্ধান্ত তিনি নেননি এবং নিজেকে তার হাতে ন্যস্ত করেন নাই, আমার ভুল দেখলে আপনি শুধরে দিতে পারবেন যখন যেটা আপনার ইচ্ছা হয়, পারেননি, এজন্যই কোন একজন দিনই মুরব্বী বানাইতে হয়, এই জন্যই সহায়ক ধরতে হয় যে সহায়ক মুরুদের উপর পাওয়ারফুল হন, যে এটা তুমি ঠিক করো না, এটা শুদ্ধ করো, এটাকে এইভাবে করো, এইভাবে করো। যেমন যে মুজদালিফার ময়দান, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুর ভাই ফজল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু, তো তিনি ওখানে কাছে ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের, তিনি পাশে দিয়া ওই হজে আসছেন, সুন্দরী সুন্দরী মেয়েরা তারা যাইতেছেন, আর এই ফজল ইবনে আব্বাস এদিকে তাকাইতেছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গর্দান ধরে ঘুরিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুলের এটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, উম্মতের প্রতিটি সদস্য প্রত্যেক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে নিজেকে পূর্ণাঙ্গভাবে ন্যস্ত করে দিয়েছিলেন। তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের আপন চাচা আব্বাস রাজিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রসুল্লাহ, আপনি আপনার চাচাতো ভাইয়ের এই গর্দান ধরে ঘুরিয়ে দিলেন, কারণটা কি, বললেন যে ও ওইদিকে তাকাইতেছিল, এতে গুনাহ হবে, এজন্য আমি ওকে অন্যদিকে ঘুরিয়ে দিলাম। প্র্যাকটিক্যাল ভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই যে তার গর্দান ধরে ঘুরাইয়া দিচ্ছেন, এটা আপনি আমি যে কারো এরকম গর্দান ধরে রাস্তার মধ্যে ঘুরাইয়া দিলে সে কি মানবে, এটা নাকি দুজনে মারামারি লাগবে সেখানে, হ্যাঁ, আর সে লোক যদি ইস্তাম্বুলের ব্যবসায়ী হয় তাহলে কি পরিমাণ মারামারি লাগবে, চশমাওয়ালা যদি হয় লাগবে কিনা, চশমা পরশু তুমি ইস্তাম্বুলের ব্যবসা করো আর আমার লোকে তুমি এরকম গোলমাল করো, মারামারি লাগবে না, তুমি বিক্রমপুরী আমি আরেক জায়গায় বিক্রমপুরী, ঝামেলা হয়ে যাবে না। তো এটা কখন করা যাবে, যখন ওই লোক নিজেকে কারো হাতে ন্যস্ত করবে, হ্যাঁ ভাই লুঙ্গি উঠাও, তোমার পা টাকনু নিচে পড়ে গেছে, উঠাও লুঙ্গি উঠাও, হ্যাঁ তো একজনকে মানার দ্বারা দিনই জিন্দগি তৈরি হওয়াটা সহজ হয়ে যায়। আর যতক্ষণ মানুষ নিজেকে কারো হাতে এভাবে ন্যস্ত না করে ততক্ষণ পর্যন্ত তার এসলা এবং সংশোধনের রাস্তা কোনো ক্রমেই খোলে না। যাতুর যতটুকু হলো হলো, না হলে না হলো, এই হলে হলো না হলো না হলের মধ্যেই মৃত্যু এসে যা কবরস্থানে পৌঁছতে হয়। এই জন্য ও সকল মানুষ যারা বলে যে এসলাই সম্পর্কের কোন দরকারই নাই, আল্লাহর দিন থেকে তারা এখন পর্যন্ত বহু দূরে পড়ে আছে। দিনের উস্তাদ হবে কোথেকে? দিনই শিখে নাই। কথা বুঝেন নাই? শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর মতো এত বড় আলেম, তিনি এসলাই সম্পর্ক করছেন মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমানের সঙ্গে, রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। তুমি বলো অভিশাপ কি মহারা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া থেকে বড় হয়ে গেছো? তুমি ডক্টর সাহেব, সে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া থেকে বড় হয়ে গেছো? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তিনি তাল্লুক কায়েম করছিলেন প্রথম মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, শেষের জীবনে মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। তিনি বড় মানুষ ছিলেন, তিনি তার উপরে বড় মানুষের কাছে নিজেকে ন্যস্ত করছেন। কেন? তো আমাদের কাছে এগুলো দৃষ্টান্ত না। শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এত বড় মানুষ ছিলেন যে বিশ্বে এখন যেখানে যেখানে হাদিস শরীফ পড়ায় মানুষ, মানে বুখারি শরীফ তিরমিজি শরীফ প্রায় দেখা যায় বাংলাদেশে, বার্মাতে, পাকিস্তানে এবং লন্ডনে, আমেরিকাতে। এদের ভিতরে বহু লোকই যারা শাইখুল হাদিস এবং তিরমিজি শরীফ পড়ান বড় মহাদ্দেশ, এই সবই এদের অধিকাংশই বা বিশাল সংখ্যকই দেখা যায় হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শিষ্য। হ্যাঁ, আমাদের উস্তাদ মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও হযরত মাদানীর শিষ্য। হ্যাঁ, হাটহাজারীর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীতে জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, এশিয়ার দুই বড় মুহাদ্দিস নিজের সময়ে, তিনিও মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন। সেই মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজের শাইখের হাতে, মাওলানা গঙ্গুইর হাতে একদম ন্যস্ত করে দিয়া শিশুর মতো থাকতেন, বাচ্চার মতো থাকতেন। শাইখের সামনে নিজের কোন অস্তিত্ব দেখতেন না, শাইখের সামনে নিজেকে দেখতে নাই। এইভাবে আমিত্ব এবং অহংকার দূর হয়। আর না হলে যত এলেম বাড়ে, যত দিনের কথা বলার তৌফিক হয়, যত বেশি ওয়াজ নসিহত করার সুযোগ হয়, তত বেশি ভিতর থেকে অহংকার বাড়তে থাকে। অহংকার ফের তাকে জাহান্নামে পৌঁছায় দেয়। এজন্য এই লানতি জীবন থেকে রক্ষার জন্য কোন শায়খ ধরা, শুধু এটা না যে খালি এটা মুস্তাহাব, এটা ফরজ। কারণ হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফরজ এটার উপর আমল তৈরি হওয়া যে বিষয়ের উপর নির্ভর করে সেটাও ফরজ। হযরত থানভী বলেন যে এটা প্রমাণিত সত্য যে যতক্ষণ পর্যন্ত কোন শায়খের হাতে নিজেকে ন্যস্ত না করে মানুষ, ততক্ষণ পর্যন্ত নিজের সংশোধন হয় না। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর মতো এত বড় আলেম দ্বীন, তিনি দারুল দেওবন্দ থেকে প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে 18 মাইল পায়ে হেঁটে সে হাকিমুল উম্মত থানভীর খানকা থানা ভবনে পৌঁছতেন। শুক্রবার দিন আবার 18 মাইল পায়ে হাইটা তিনি আবার দারুল দেওবন্দে আসতেন। দেশের থেকে গেছেন আর দেশে আসেন নাই। ওনার বাবা ওনার দিন এলেম শিক্ষার ব্যাপারে সম্মত ছিলেন না, কষ্ট করে সেখানে পড়াশোনা করতেন। হ্যাঁ, যে এত বড় আলেম মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, তার কি দরকার পড়লো হাকিমুল উম্মত থানভীর খানকায় যেতে? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী বলতেন, হে ওলামা, তোমরা আজকে আমার কাছে ভিড় করো, আমার কাছ থেকে কিছু শেখার জন্য, নেওয়ার জন্য। আমি শামসুল হকের প্রতিটি লোমকে হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী মনুষ্যত্বের ইঞ্জেকশন আমাকে দিচ্ছেন, যাতে আমি মানুষ হই, আমার ভিতর থেকে অহংকার এবং পশুত্ব দূর হয়ে যায়। ফের আজকে তোমরা আমাকে এইভাবে শ্রদ্ধা করো, মহব্বত করো, কদর করো। আর আমরা এক একজন সাসাব হয়ে যেতেছি আর বক্তৃতা করতে থাকি, আমাদের এসলা দরকার নাই, এসলাই তালুক দরকার নাই, যে বলে এসলাই সম্পর্কের দরকার নাই তার কান্দে ভূত উঠছে, ভূত সওয়ার হয়ে গেছে। সরিষার তেল দিয়া ঝাড়ফুঁক করা ছাড়া কশ্চিন কাল ওই ভূত নামবে না। অর্থাৎ আকাবের দিনের, হ্যাঁ, আকাবের উন্মতের কাছে এসে মাথা ঝুঁকানো ব্যতীত কশ্চিন কাল ওই ভূত নামবে না। গুমরাহির প্রচারকে দিন মনে করলে কিভাবে দিন হবে সেটা? হ্যাঁ, যদি এসলাই সম্পর্ক আর তাসাউফ সুলুকের সম্পর্ক এটা যদি গুমরাহি হয়, তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ গুমরাহ ছিলেন, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব গুমরাহ ছিলেন। হ্যাঁ, এভাবে হযরত মাওলানা হোসেন মাদানী রহমতুল্লাহ গুমরাহ ছিলেন, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ গুমরাহ ছিলেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ গুমরাহ ছিলেন, মুজাদ্দিদ আলতে সানি গুমরাহ ছিলেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমুল্লাহ, সমগ্র ভারতের ওলামাদের যিনি মহান শীর্ষস্থানীয় উস্তাদ, গুমরাহ ছিলেন তিনি। তিনি তো আরেক বুজুর্গের হাতে বায়াত ছিলেন, তার নিকট নিজের এসলা করেছেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী সমগ্র ভারত, এই সমগ্র বাংলাদেশ, এই সব যার দিনই খেদমত, যার শিষ্যদের দিনই খেদমতে এমনটা আল্লাহ পাকের রহমতে এই পরিমাণ নূরান্বিত হয়ে গেছে। সেই সৈয়দ আহমদ শহীদ রহমুল্লাহ তিনি এক বুজুর্গের হাতে বায়াত ছিলেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলীর হাতে বায়াত ছিলেন, তিনি খেলাফত দিয়েছেন তাকে। তিনি সেই সৈয়দ আহমদ শহীদও গুমরা ছিলেন, বায়াত হলে গুমরা হয়ে যায়, মুড়ি ধরলে গুমরা হয়ে যায়, আর বায়াত আর মুড়ি ত্যাগ করে দিলে সে ফেরেশতা হয়ে যায়। হ্যাঁ, যারা এই ধারণা করে তারা জাহান্নামের রাস্তা বানাইতেছে নিজের জন্য। সমগ্র ভারত উপমহাদেশের সমস্ত ওলামা যারা দাওয়াত দেয়, যারা ওয়াজ করে, যারা বয়ান করে, যারা তাফসির করে, যারা হাদিস পড়ায়, যারা ওয়াজ করে, সমস্ত ওলামাদের সর্বশ্রেষ্ঠ উস্তাদ হচ্ছেন শাহ ওয়লিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনিও তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ হাতে বায়াত ছিলেন, নিজের এসলা সেখানে করেছেন। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইকে সমগ্র আরব দুনিয়া এক বাক্যে মানে এবং শ্রদ্ধার নজরে দেখে। শাহ ওয়লিউল্লাহ দেহলভী তিনিও গুমরা ছিলেন, তিনিও পদভ্রষ্ট ছিলেন। আর এরা যদি সব শুদ্ধ হয়, এরা যদি ফেরেশতার মতো হয়, যারা এই কথা বলে যে এসলাই সম্পর্কের দরকার নাই, নিঃসন্দেহে তারা গুমরাহির পথে আহ্বান করতেছে। এরা মনে করতে থাকে যে সব মানুষ ঘুমন্ত কবরস্থানে চলে গেছে, এই কথা মনে করা ভুল। এরকম জাহেলদেরকে শিক্ষা দেওয়ার মতো মানুষ আল্লাহর জমিনে ওলামায়ে দিন সারা দুনিয়াতে বহুত আল্লাহ পাক রাখছেন, একের পর এক থাকবে কিয়ামত পর্যন্ত। আপদ মস্তক জাহালতের ডিপু হয়ে উম্মতকে দিন শিখাবা কোথেকে, আগে নিজের মূর্খতার চিকিৎসা করো, অ্যান্টিবায়োটিক ঔষধ খাও, যাতে মূর্খতার বিমারি থেকে মুক্তি পাও। ওলামায়ে দ্বীনের সামনে যে মাথা নত করে না, সে মানুষই হয় না এখন পর্যন্ত, সে দ্বীন শিখাবে কোথেকে? আলেমদেরকে যারা এরা আজা, তারা নিঃসন্দেহে গুমরাহির পথে হাঁটতেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যেখানে বলছেন, আলেমরা আমার ওয়ারিস, আমার নায়েব, নবী যাকে নিজের নায়েব বলেন, তার তাকে এড়ায় যাওয়া থেকে হেদায়তের পথ না গুমরাহির পথ। আলেমদেরকে এড়ায় যাওয়া, আলেমদেরকে প্রত্যাখ্যান করা, আলেমদেরকে নিজের অধীন বানানোর চেষ্টা করা, এটা খুব দলিল যে সে গুমরাহির পথে হাঁটতেছে। আলেমকে নিজের অধীন বানাইতে নাই, আলেমের অধীনে নিজেকে চালানো চাই, তখন সে মানুষ হবে, তখন সে জান্নাতের পথে আসবার তৌফিক হবে, নূরের পথ তখন তার দেখার তৌফিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা। আলেমে দ্বীনের জন্য তমাম মাখলুকাত আসমান জমিনের আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে, যে আল্লাহ পাক তাকে মাফ করে, তার মর্তবা বুলন্দ করে দেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তাল হিতান ফি জাওফিল মা এবং হাত্তাল নামলা ফি জোহরিহা, দরিয়ার মাছেরা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকারা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। তুমি গর্তের পিপিলিকার চেয়েও নিজেকে নিকৃষ্ট বানাচ্ছ আলেমদেরকে পরিহার করা, আলেমদেরকে ত্যাগ করার দ্বারা। আর আলেম তাকে বলে সারা বিশ্বের বড় বড় ওলামায়ে দ্বীনের সে এলমের সামনে যে মাথা নত করে সে আলেম। তাই দাওরা পর্যন্ত লেখাপড়া করলে সে কোশ্চিন কেন আলেম হয় না? হাটাজারি থেকে এক লোক দাওরা হাদিস পর্যন্ত পড়ছে, হাটাজারি থেকে, খুব মেধা ছিল, এক নম্বর নম্বর অ্যাওয়াল ফার্স্ট ডিভিশন ফার্স্ট হইত, এ প্লাস গোল্ডেন প্লাস সব হইত, কিন্তু সে বাংলাদেশের সবচেয়ে বড় মেধাতের লিডার হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাট হাজারের বুজুরগান দিনের কাছে এক লোটা পানি পাঠাইছে নিজের খাদেমকে দিয়া, তো এবং বলে দিছে যে আমার উস্তাদদের কাছে নিয়ে যা, এবং বলবি যে আপনাদের এলেম আপনাদের ফেরত দিলাম। এই বেয়াদব তো মাদ্রাসার মধ্যেই পয়দা হয়েছে, কি কথা বুঝেন না ভাইয়েরা? হ্যাঁ, তো এই লোক তো শিখছিল দাওরা হাদিস পর্যন্ত, কিন্তু সে আলেম না বেয়াদব? যে এই জন্য তমাম আকাবির দিন ওলামায়ে দ্বীনের সামনে যে নিজেকে মাথা নত করতে শিখে নাই, সে নিঃসন্দেহে কোনো বেয়াদব হবে। হ্যাঁ, সে দিন থেকে দূরে, সে মরদুদ হওয়ার রাস্তা ধরে বসে আছে। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আয় বসা ইবলিস আদম রুই হাস, হে মানুষ শোনো, অনেক ইবলিসও কিন্তু আদমের আকৃতি ধারণ করে। যে কোনো জায়গায় গিয়ে মাথা নত করতে নেই, মাথা নত করো যারা এলমের উবতের সামনে মাথা নত করে, আসমানি বহির সামনে মাথা নত করে। আকাবের দিনকে মানতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আকাবের উম্মতের সামনে মাথা নত করে, তখন সে হেদায়তের উপর আছে, সিরাতুল মুস্তাকিমের উপর আছে। আকাবের উম্মতের রাস্তাকে যে প্রত্যাখ্যান করে, সে নিঃসন্দেহে গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। তার কোনো কথা শুনতে নেই, তার কোনো কথা শুনতে নেই, তার কোনো কথায় কান দিতে নেই। উম্মতের কিছু লোক আলেমদেরকে দড়ি বাঁধা এখন চেঁচানোর চেষ্টা করতেছে, আলেমদের সামনে মাথা নত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পর্যন্ত, যে যারা আলেম নিজেরা নিজে সাহাবি কিন্তু আরেকজন সাহাবি না তাবি কিন্তু বড় ইলমওয়ালা সাহাবা একরাম তার সামনে মাথা নত করতেন। তাই উলামায়ে কেরাম এখানে বসে আছেন, জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় মাপের আলেম সাহাবি মুফতি ফকিহ ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কারো হিম্মত ছিল না ফতোয়া দেওয়ার, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শিষ্য যারা সাহাবী না তো তারা যখন ফতোয়া দিতে তো অপরিচিত কেউ বলতো যিনি কে ইনি সাহাবী না আমরা তো চিনি না, সাহাবি হলে তো চিনতাম, সাহাবিরা জিজ্ঞেস করতেন কে এই লোক ফতোয়া দিতেছে এখানে সাহাবাদের সামনে, তো কেউ পরিচয় দিতেন যে ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদের শিষ্য, ওনার মতো উফু তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। শুনতেছেন আপনারা যে সাহাবা কিন্তু আরেকজন সাহাবি না তাবি কিন্তু সাহাবারা তার সামনে মাথা নত করতেন বড় আলেম হওয়ার কারণে, বড় ফকিহ হওয়ার কারণে, তারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষা দিয়েছেন, আজ উম্মত গোমরা হচ্ছে, ধ্বংস হচ্ছে আলেমদের সামনে মাথা নত না করার কারণে, আলেমদেরকে নিজের সামনে মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করতে থাকা হয়, এর কারণে দিন প্রচার হচ্ছে না, হেদায়ত হচ্ছে না, গোমরাহি বাড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে দ্বীন, যে উলামায়ে দ্বীনকে শ্রদ্ধা করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উলামায়ে দ্বীনের সামনে সারা দুনিয়ার মুসলমানকে নত হওয়ার তৌফিক দান করে। সমস্ত উলামায়ে কেরাম দৌড়ে গেছেন ইসলাহে তাআল্লুকের জন্য, যাত্রাবাড়ির প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাওলানা ইউসুফ বিনুর রহমুল্লাহর শিষ্য, হ্যাঁ না, তিনি এক আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে টোটাল ব্যস্ত করে দিয়েছেন, হযরত মাওলানা আবরার হোসেন রহমুল্লাহর ভয়ে লোকটা কাঁপতে থাকতে থরথর করে, এতে তার অসম্মান হয়েছে, ক্ষতি হয়েছে না, হেদায়েতের নূর বাড়ছে। এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আতহার হোসেন রহমুল্লাহর সাহেবজাদা মাওলানা আনোয়ার শাহ সাহেব জামে আমদাদিয়া কিশোরগঞ্জের যিনি প্রিন্সিপাল, ইনিও মাওলানা ইউসুফ বিনুর রহমুল্লাহর মতো মানুষের শিষ্য, যে মাওলানা ইউসুফ বিনুর রহমতুল্লাহ আলী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহর শিষ্য ছিলেন, এই আল্লামা মাওলানা আনোয়ার শাহ সাহেব দামত কাতুমের মতো মানুষ, এত বড় বাপের সন্তান, এত বড় আলেম, এত বড় প্রতিষ্ঠানের যিনি পরিচালক, বড় বড় ইংরেজি শিক্ষিতরা ডিসিরা পর্যন্ত, ম্যাজিস্ট্রেট জজ পর্যন্ত তার কাছে দোয়া নেওয়ার জন্য যান, 20-25 মাইল দূর থেকে তার পিছনে জুমার নামাজ পড়ার জন্য উচ্চ শিক্ষিতরা পর্যন্ত ছুটে আসেন। সেই মাওলানা আনোয়ার শাহ সাহেব হুজুর সাহাবদের ভয়ে থরথর কাঁপতে থাকতেন, থরথর কাঁপতে থাকতেন, সাক্ষাৎ করতে গেলে থরথর কাঁপতে থাকতেন, কেন কি কারণে? হ্যাঁ, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পটিয়ার সে বহুত বড় প্রতাপশালী মুফতি ছিলেন তিনি, হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ শিষ্য, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ সঙ্গে তার ঘনিষ্ঠ গভীর সম্পর্ক ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই মুফতি আব্দুর রহমান সাহেবের মতো এত জাদরেল আলেমে দিন হযরত মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলীর হাতে নিজেকে ন্যস্তই করেন নাই, আয়েশা শুনছেন যে হযরত হাবদুই ওখানে রাগ করতেছেন কাউকে, ওই যেদিক দিয়ে হাজী হাবিব সাহেবের বাসা ঢুকছেন ওইখানে কিছুক্ষণ বসে থেকে পর ওখান থেকে পালাইয়া চলে গেছেন, সৌদা চলে গেছেন, ভয়ে সাক্ষাৎ করতে পারেননি। খতিব মাওলানা উবাইদুল হক জালালাবাদী, যাকে সারা বাংলাদেশের ওলামারা শ্রদ্ধা করতেন, যার সামনে কথা বলতে বড় বড় আলেমরা হিম্মত করতেন না, সেই খতিব মাওলানা উবাইদুল হক জালালাবাদীর মতো মানুষ তিনি হযরত মাওলানা আবরার হোসেন সাহেব রহমতুল্লাহর হাতে নিজেকে ন্যস্ত করছেন। হ্যাঁ, সাইকোলজিস্ট মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর মতো মানুষ সারা বাংলাদেশ না মহাদেশের মহাদ্দেশিনরা যাকে শ্রদ্ধা করতেন, সে সাইকোলজিস্ট মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নিজেকে মাওলানা আবরার হোসেন সাহেবের হাতে ন্যস্ত করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এই হাটহাজারীর মুহতাম শাহ হুজুর বড় আলেম মানুষ, তিনি নিজেকে ন্যস্ত করছিলেন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর হাতে, সিলেটের মাওলানা নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলী, শাহকে কৌরিয়া রহমতুল্লাহ আলী, এই সে বিবাড়িয়ার যে বীর পুরুষ, মহান পুরুষ, সিংহ পুরুষ হযরত ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী, সব তো কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে বান্দা, কোনো আল্লাহর ওলির সঙ্গে সম্পর্কওয়ালা। হ্যাঁ, আর তুমি জাহেল মানুষ, লেখা জানো না, পড়া জানো না, এত বড় আলেম হওয়ার পরে তারা কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে ন্যস্ত করা ফরজ মনে করেন, আর তুমি জাহেল হয়ে ফতোয়া দাও যে কোনো ইসলাহে তাআল্লুকের দরকার নেই, কোন পীর মুরিদের সম্পর্কের দরকার নেই, এমনি আমরা জান্নাতে চলে যাব। এই মানুষরা সব জাহান্নামী ছিলেন, এরা গোমরা মানুষ ছিলেন সকলে। কি হলো আজকে উম্মতের? হ্যাঁ, হেদায়তের দোয়া করি, হেদায়তের পথে হাঁটি তো না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, হেদায়ত দেন, এবং কেউ মিটাইতে পারবো না এই চেরাককে ইনশাআল্লাহ তাআলা, কেউ মিটাইতে পারবো না। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহ ভারতের প্রভাবশালী প্রতাপশালী বিশ্বকাবানো আলেম দিন ছিলেন, কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহর বিরুদ্ধে পত্রিকায় লিখতে থাকতেন। হ্যাঁ, আমি এই কিতাবেও পড়ছি, আমার উস্তাদ ঢাকা হুজুর রহমতুল্লাহকে সামনে একদিন আমি বয়ান করলাম, এটা হুজুর বললেন তুমি কিতাবে দেখছো, আমি খোদ পত্রিকায় পড়ছি যে মাওলানা সৈয়দ সুলাইমান নদভীর মতো আলেম হাকিমুল উম্মত থানভীর বিরুদ্ধে লিখতেন। কিন্তু এক জমানার পরে তিনি ভাবলেন যে আমি বিরাট আলেম হয়েছি, ইতিহাস বেত্তা হয়েছি, যাই তো দেখি লোকটা কেমন। বাস গেছেন, গিয়া এক মজলিসে বসে একদম বিগলিত, কয়েক মজলিসে বসছেন পরে বায়াত হয়ে গেছেন, এমন কানছেন যে হায় কি লেখাপড়া করছিলাম, কিসের কোরআন হাদিস শিখছিলাম, জান কিস আন্দাজ সে তকরির কি, ফের না পায়দা সুবহ বাতিল হুয়া, আজ হি পায়া মজা কোরআন মে, জেসে কোরআন আজ হি নাজিল হুয়া, চাহা খুদা নে তো তেরি মাহফিল কা হর চিরাগ জ্বলতা রহেগা, ইউঁ হি বুঝায়া না যায়গা। হাকিমুল উম্মত, আপনার এখানে আসার পর আমার মনে হচ্ছে যেন এই মাত্র আসমান থেকে তাজা কোরআন নাজিল হচ্ছে। আহা, কোরআন কি জিনিস আজকে বুঝলাম, আপনি আজকের কোরআন পাকের মজা পাইলাম, আপনার এইখানে যে বাতি জ্বলতেছে কোন মানুষ পৃথিবীর কোন শক্তি এই বাতি নিভাইতে পারবে না, জ্বলতে থাকবে এই বাতি, এটা আল্লাহ পাক জ্বালাইছেন। হাকিমুল উম্মত মাওলানা থানভীকে হত্যা করার জন্য লোকেরা অনেক চক্রান্ত ষড়যন্ত্র করছিল, হ্যাঁ, আল্লাহ পাক যাকে রক্ষা করেন কে তাকে ক্ষতি করতে পারে তিল পরিমাণ, বরং তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, নিজেরাই হাত পা ভাঙে, নিজেরাই কোরখানে বরবাদ হয়ে যায়। আল্লাহ পাককে যে অসন্তুষ্ট করে, আল্লাহ পাকের কহর গজবের তীর থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে মানুষ? এক একজন দুনিয়ার তাকত দিয়ে হুমকি দিতে থাকে, এসা করেনগে তেসা করেনগে, আল্লাহ পাক যখন ধরেন তো তখন সে সোজা করে দেন সকলকে। হ্যাঁ, নমরুদ বড় প্রতাপওয়ালা ছিল, সব তাকতকে মুহূর্তে আল্লাহ পাক মিসমার করছেন। হ্যাঁ, এক জমানা পর্যন্ত ঢিল দিচ্ছেন, কোন পর্যন্ত দৌড়াও দেখি, ঘুড়ি দৌড়াইতে থাকে, হ্যাঁ না, আর যে ঘুড়ি যার হাতে নাটাই তো সে ঢিল দিতে থাকে, সুতা ছাড়তে থাকে, আর যখন টান দেয় তো ধরা পড়তে বাধ্য হয়। ঢিল পাইয়া তখন না মনে করা যে আমি ভীষণ কিছু হয়ে গেছি, বড় সিংহ হয়ে গেছি, এরকম বাঘ সিংহের গর্দান ছিন্ন ভিন্ন আল্লাহ পাক যখন করে দেন তো কোন বাঘ সিংহ শিয়ালের চেয়েও তখন নিকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, শিয়ালেরও কিছু তাকত থাকে, অতটুকুও থাকে না। এজন্য এরকম বাড়াবাড়ি থেকে ফিরা এবং খালেস হেদায়েতের পথে চলা, সিরাত মুস্তাকিমা নূরের পথে চলা, এটি আমাদের জন্য মঙ্গলজনক হবে কিনা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি যার সামনে মাথা নত করছেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, এত বড় ভারতের শ্রেষ্ঠ আলেম হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, বিগত শতাব্দীর মুজাদ্দিদ হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী, মাওলানা খলিল আহমদ সাহারানপুরীর মতো বিশ্ব সেরা এ চাঁদছুরু যার সামনে মাথা নত করছেন, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলতেন, নিজের এসলাহের জন্য যারা আমার নিকট আসে তাদের তাদের জিয়ারতকে, তাদের সাক্ষাৎকে আমি আমার জান্নাতের উসিলা মনে করি, আমার নাজাতের উসিলা মনে করি। এত বড় মানুষরা এই কথা বলতেছেন, এসলাহের রাস্তা এত উঁচু জিনিস, আর সেটাকে নিকৃষ্ট নজরে দেখা, নিজের নিকৃষ্ট হওয়ার এটাই কি প্রমাণ না? নিজে বরবাদ হওয়ার এটাই কি প্রমাণ না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, হেদায়ত দেন, তৌফিক দেন, এসব কথা আল্লাহ পাক সারা জাহানে পৌঁছে দেন, মিস করাম ইনশাআল্লাহ তাআলা। ওলামায়ে দ্বীনের জিম্মাদারি, হক এবং হেদায়তের আওয়াজ নিয়ে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছতে থাকা, পৌঁছাইতে থাকা, ফের আল্লাহ পাক মদদ করবেন ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ পাক বলেন তোমরা আমার দ্বীনের মদদ করলে আমি তোমাদের দ্বীনের মদদ করব, আমি তোমাদের মদদ করব, তোমাদের কদমকে আমি জমায়ে দিব, দিয়ে পথ তোমাদেরকে বানায় দিব, জিসকো খুদা রাখে উসকো কৌন চাকে, হ্যাঁ, চেরা লে রাখে ইজত বর ফুরুজত, হরা কস্তু জনদ ঈশর বসুজত, যে চেরাক আল্লাহ জালান সেই চেরাক যে নিবাইতে চায় সেই ধ্বংস হয়, সেই বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও দিয়া ক্যা বুঝেগা হাওয়াসে, জিসকো রোশন করে কুদরতে হক, জিসকো রোশন করে কুদরতে হক, ও দিয়া ক্যা বুঝেগা হাওয়াসে, যে চেরাক আল্লাহ নিজে জালান সেই চেরাককে পৃথিবীর কোন শক্তি নিবাইতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, তৌফিক দান করে, সারা জাহানে আল্লাহ তাআলা আমাদেরকে এসা তৌফিক দেন, আমাদের উলামায়ে দ্বীনকে সারা জাহানের ভিতরে ইলম ও নবুয়তের এই নূর পৌঁছতে থাকে, নূর ও নবুয়তের নূর পৌঁছতে থাকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیت نیز نیز موبائل ایر ہواٹس ایپ پاور جنو جگازوگ کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।